ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ ভ্যান হিউসেন। যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজ 46তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে সত্যায়ন করার কয়েক ঘণ্টা আগেও ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা এবং অন্যায়ভাবে গত মাসের নির্বাচনে জয়ী হয়েছেন বলে দাবি অব্যাহত রেখেছেন। রবিবার ফক্স নিউজ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, লড়াই এখনো শেষ হয়নি। সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা পেনসিলভেনিয়া, মিশিগান এবং জর্জিয়ায় বিপুল ভোটে জয়ী হয়েছি, তবে জালিয়াতি হয়েছে, ভোট চুরি করা হয়েছে। আমরা আমাদের দাবি বজায় রাখব এবং এগিয়ে যাব। জো বাইডেনের অন্তর্বর্তীকালীন দল এক বিবৃতিতে জানায়, সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন ডেলাওয়্যারের উইলমিংটন থেকে ইলেকটোরাল কলেজের সত্যায়ন এবং আমাদের গণতন্ত্রের উৎকর্ষতা এবং এর সহনশীলতার গুরুত্বের কথা তুলে ধরবেন। যুক্তরাষ্ট্রের প্রায় সকল প্রধান সংবাদ চ্যানেল থেকে তা সরাসরি সম্প্রচার করা হবে। যুক্তরাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসনের কমিশনার স্টিভেন হান সিএনএন সংবাদ মাধ্যমকে জানান, মারণাত্মক করোনা রোগের বিরুদ্ধে ভ্যাকসিন কর্মসূচি আশাতীতভাবে অত্যন্ত ত্বরিত গতিতে সোমবার থেকে শুরু করা হচ্ছে। আগেই জানানো হয়েছে, সম্মুখভাগের প্রথম সারির স্বাস্থ্যকর্মী এবং নার্সিং হোমে লোকজনদের সবচেয়ে আগে এই ভ্যাকসিন দেওয়া হবে, তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এতে পরিবর্তনও আনতে পারেন, যেমন হোয়াইট হাউসের কর্মকর্তারাও প্রথম সারির প্রাপক হতে পারেন বলে জানানো হয়েছে। সরকারি ভ্যাকসিন কর্মসূচির প্রধান পরামর্শদাতা মনসেফ স্লাভি বলেছেন, সংক্রমণ থামাতে প্রায় 80% জনগণকে টিকার আওতায় আনতে হবে, বর্তমানে যে হার মাত্র 61%। তিনি বলেন, জনগণের হতাশা আর বিলম্বিত করার সিদ্ধান্ত আমাদের কাছে এখন উদ্বেগের বিষয়। ওদিকে প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন ভ্যাকসিন সম্পর্কে বলেন, আমাদের সেরা বিজ্ঞানী এবং গবেষকদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই ভ্যাকসিন, এর উপর আমাদের আস্থা আনতে হবে। রয়টার বার্তা সংস্থা প্রথম বিদেশি একটি সরকার কর্তৃক কয়েকটি আমেরিকান সংস্থার বিরুদ্ধে হ্যাকিং এর খবর প্রকাশ করে। বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়া অথবা রাজস্ব ও বাণিজ্য দপ্তরের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলিতে অন্যতম উন্নত হ্যাকিং হামলা চালানোর জন্য দায়ী। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তারা শনিবার চৌকশ হ্যাকিং দলের হামলা নিয়ে আলোচনায় বসেন, যে হামলা চালিয়ে তারা নীতি নির্ধারণে ইন্টারনেট এবং টেলিকমিউনিকেশনসের তথ্যাদি চুরি করেছে। বাণিজ্য দপ্তর জানায় যে তারা সাইবার সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এবং এফবিআই কে তদন্ত শুরু করার আবেদন জানিয়েছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে গত 24 ঘণ্টায় আরো 1799 জন সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে আরো 37 জনের। বিস্তারিত শুনুন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
করোনা নেগেটিভ সনদ ছাড়া বিদেশ থেকে কোনো যাত্রী বহন করা যাবে না। কোনো বিমান সংস্থা যদি এর ব্যত্যয় করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। প্রাথমিকভাবে ফ্লাইট পরিচালনা স্থগিত করা হবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব এয়ারলাইন্সকে এই বার্তাই দিয়েছে। বলা হয়েছে, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে কয়েকটি এয়ারলাইন্স যাত্রীদের পিসিআর নির্ভর কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট ছাড়া যাত্রী বহন করছে। এমন ঘটনাও ঘটেছে, করোনা পজিটিভ যাত্রীও নিয়ে এসেছে। কয়েকটি বিমান সংস্থাকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশ বিমানকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এর আগে মালয়েশিয়া থেকে একজন করোনা রোগীকে বাংলাদেশে আনার অপরাধে এয়ার এশিয়াকে 1,00,000 টাকা জরিমানা করা হয়। বেশি জরিমানা গুনতে হয় মালদেভিয়ান এয়ারলাইন্সকে, 2,38,000 টাকা জরিমানা আদায় করে ঢাকা থেকে ছাড়পত্র দেওয়া হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতেই এই ব্যবস্থা। তাছাড়া যারাই বাংলাদেশে আসতে চাইবেন তাদের কাছে 72 ঘন্টা আগে করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। এয়ারলাইন্সগুলোকে করোনা নেগেটিভ সনদ ছাড়া কোন যাত্রীকে বোর্ডিং পাস না দিতেও বলা হয়েছে। ওদিকে সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা কমছে না। গত 24 ঘন্টায় আরো 37 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন 1799 জন, সুস্থ হয়েছেন 4,23,845 জন। এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে 80% বয়স 50+। সব মিলিয়ে মারা গেছেন 7,089 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা। করোনা নেগেটিভ সনদ ছাড়া বিদেশ থেকে কোনো যাত্রী বহন করা যাবে না। কোনো বিমান সংস্থা যদি এর ব্যর্থ করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। প্রাথমিকভাবে ফ্লাইট পরিচালনা স্থগিত করা হবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব এয়ারলাইন্সকে এই বার্তাই দিয়েছে। বলা হয়েছে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে কয়েকটি এয়ারলাইন্স যাত্রীদের PCR নির্ভর COVID-19 নেগেটিভ সার্টিফিকেট ছাড়া যাত্রী বহন করছে। এমন ঘটনাও ঘটেছে করোনা পজিটিভ যাত্রীও নিয়ে এসেছে। কয়েকটি বিমান সংস্থাকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশ বিমানকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এর আগে মালয়েশিয়া থেকে একজন করোনা রোগীকে বাংলাদেশে আনার অপরাধে এয়ার এশিয়াকে 1,00,000 টাকা জরিমানা করা হয়। বেশি জরিমানা গুনতে হয় মালদেভিয়ান এয়ারলাইন্সকে। 2,38,000 টাকা জরিমানা আদায় করে ঢাকা থেকে ছাড়পত্র দেওয়া হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতেই এই ব্যবস্থা। তাছাড়া যারাই বাংলাদেশে আসতে চাইবেন তাদের কাছে 72 ঘন্টা আগে করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। এয়ারলাইন্সগুলোকে করোনা নেগেটিভ সনদ ছাড়া কোনো যাত্রীকে বোর্ডিং পাস না দিতেও বলা হয়েছে। ওদিকে সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা কমছে না। গত 24 ঘন্টায় আরো 37 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন 1,799 জন, সুস্থ হয়েছেন 4,23,845 জন। এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে 80% বয়স 50+। সব মিলিয়ে মারা গেছেন 7,089 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবারে ভারতের বেঙ্গালুরে আইফোনের কারখানায় ভাঙচুরি নিয়ে একটি প্রতিবেদন শুনুন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্টে।
দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে এদেশের সবচেয়ে বড় আইফোন উৎপাদন কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় আইফোনের যুক্তরাষ্ট্রের সদর দপ্তর থেকে অনুসন্ধানের জন্য বিশেষজ্ঞদের ভারতে পাঠানো হয়েছে। তারা আজ বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছেছেন। গত শনিবার ওয়েস্ট্রিন নামে ওই কোম্পানির কারখানায় একদল শ্রমিক ভাঙচুর চালান। তাইওয়ানের একটি সংস্থার মালিকানাধীন ওই কোম্পানিতে 9,000 শ্রমিক কাজ করেন, তার মধ্যে 1,200 স্থায়ী কর্মী, বাকিরা চুক্তিভিত্তিক। শ্রমিকদের অভিযোগ তারা 3 মাস ধরে বেতন পাননি। কোম্পানি জানিয়েছে চুক্তি অনুযায়ী বেতন তারা কন্ট্রাক্টরের কাছে জমা দিয়েছে, কন্ট্রাক্টর হয়তো শ্রমিকদের টাকা দেয়নি। কোম্পানি জানিয়েছে শনিবারের তাণ্ডবে 440 কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে, আইফোন এবং অন্যান্য সম্পত্তি ধ্বংস হয়েছে। সদর দপ্তর অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে তাহলে উৎপাদন প্রক্রিয়ার ক্ষতিগ্রস্ত হয়। শ্রমমন্ত্রী বলেছেন সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে দেখানো যেত, আইন নিজের হাতে তুলে নিয়েছে ঠিক করেনি। ইতিমধ্যে 130 জনকে গ্রেপ্তার করা হয়েছে ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। পাকিস্তানের সরকারের পদত্যাগের দাবিতে বিরোধী দল রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রার পরিকল্পনা করেছে। বিরোধী জোটের প্রেসিডেন্ট হুঁশিয়ার করে দিয়েছেন সামরিক বাহিনী তাতে বাধা দিলে জনতা ও সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়তে পারে। বিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের প্রধান মাওলানা ফজলুর রহমান লাহোরের জনতার উদ্দেশ্যে বলেন, আমরা প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করেছি। তিনি যদি জানুয়ারির শেষ ভাগে পদত্যাগ না করেন তবে আমরা রাজধানীর পথে রওনা হব। জাতিসংঘ আফগানিস্তানের মানবিক সহিংসতা এবং জলবায়ু পরিবর্তনের জনিত কারণে অতিরিক্ত সাহায্যের আবেদন জানিয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের মুখপাত্র জেন্স লার্ক বলেছেন, আগামী বছর আফগানিস্তানের 1,60,00,000 জনগণের জীবন রক্ষাকারী সহায়তার জন্য এই সাহায্যের প্রয়োজন। এবছর আগের সংখ্যার চাইতে এই সংখ্যা এখন দ্বিগুণ, যার কারণ COVID-19 মহামারীর সংক্রমণ। আফগানিস্তানের 40 বছরের লড়াইয়ে লক্ষ লক্ষ লোকের প্রাণহানি ঘটেছে এবং বহু লক্ষাধিক নিরীহ জনতা নিজের দেশেই বাস্তুচ্যুত হয়েছেন। আফগান জনগণ আফগান শান্তি আলোচনা দেশের বৃহত্তর স্বার্থে সফল হবে এটাই এখন প্রত্যাশা করেন। এবং যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের অর্থায়ন পোস্ট মেকং ড্যাম মনিটর প্রযুক্তি স্যাটেলাইট থেকে নেওয়া তথ্য অনুযায়ী চীনের মেকং নদীর উপরে গড়া ড্যামের পানি নিয়ন্ত্রণ নজরদারি করে থাকে। 2700 মাইল ব্যাপী দীর্ঘ পানিপথ যা চীনে লাংকাং নামে পরিচিত মিয়ানমার, লেওস, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া ও ভিয়েতনামের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যার উপরে প্রায় 100 কোটি মানুষ কৃষিকাজ ও মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। চীন সরকার সুকৌশলে বাঁধ নিয়ন্ত্রণ করে এর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে বলে খবরে জানা যায়। নজরদারি প্রযুক্তির সাহায্যে এমন তথ্য পাওয়া যায় যে চীনের নিয়ন্ত্রিত বাঁধের সাহায্যে অত্যন্ত নিপুণতার সঙ্গে তারা পানি বিদ্যুৎ উৎপাদন করে চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশে বিতরণ করছে। আর যা করা হচ্ছে নদীপথের উপরে নির্ভরশীল বিভিন্ন দেশের কোটি কোটি জনগণের জীবিকা নির্বাহের ঝুঁকির মূল্যে।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বাংলাদেশের আপামর জনসাধারণ সোমবার গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যারা 1971 স্বাধীনতা যুদ্ধের বিজয়ের বিশালগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে প্রাণ দিয়েছিলেন। আজ ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়ের আগ মুহূর্তে দখলদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা দেশকে মেধাশূন্য করার নির্নকশা বাস্তবায়নের লক্ষ্যে নির্বিচারে হত্যা করেছিল শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক ও অন্যান্য বুদ্ধিজীবীদের। জাতির এই সূর্য সন্তানদের স্মরণ করতে করোনাকালেও বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাজধানী ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও রায়ের বাজার বৌদ্ধভূমিতে এবং দেশের বিভিন্ন স্থানে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন। করোনা দুর্যোগের কারণে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেরা উপস্থিত হতে না পারলেও তাদের পক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তাদের নিজ নিজ সামরিক সচিবরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে পৃথক বাড়িতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে স্মরণ করে কথা বলেছেন সাধারণ মানুষ।
মানুষকে বুঝাতে হবে এই শহীদ বুদ্ধিজীবী দিবসটা কি এবং মহান মুক্তিযোদ্ধা 16 ডিসেম্বর যে আসছে যে বিজয় দিবস, সেটা কিসের মাধ্যমে আসলো। অনেক প্রজন্মের অনেক ছেলেরাই এখনো পুরোপুরিভাবে তারা উপলব্ধিতে আসে নাই। সেই অনুসূত্রকরণ থেকে আমরা ইতিহাস দেখে আসছি, জেনে আসছি, আমাদেরকে আরো নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।
শহীদদের রক্তের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানদেরকে আমাদের এই যে স্বাধীনতাটা আমরা পেয়েছি এবং এই অমূল্য সম্পদটাকে আমাদের দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের দেশ স্বাধীন করেছে। সুতরাং আমরা যেন অসাম্প্রদায়িক ভাবে বেড়ে উঠতে পারি, আমাদের বাচ্চারা যাতে একটা নিরাপদ স্থান পেতে পারে, আমি সেই প্রত্যাশা করছি।
আবেগ আপ্লুত হয়ে কথা বলেছেন শহীদ বুদ্ধিজীবী
না পাওয়ার এত অসংখ্য উদাহরণ আছে আমার মায়ের জীবনে, আমাদের জীবনে, সেগুলো শুধু আমাদের থাকুক, সেই বেদনা আমরা সম্মানের সঙ্গে বয়ে বেড়াবো। কিন্তু আমাদের যে গৌরব, আমাদের জীবনের যে আত্মত্যাগের যে গৌরব, সেই গৌরব আমরা এদেশের প্রতিটি মানুষ পৃথিবী যেখানে থাকে বাঙালি সকলের জন্য সকলের সঙ্গে ভাগ করে এই জীবন কাটাচ্ছে।
দিবসটি উপলক্ষে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা এবং মসজিদ ও বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবসের ঠিক আগে বাঙালি হারিয়েছিল তার কিছু শ্রেষ্ঠ সন্তানদের, আর তাদেরই একজন শহীদ সাংবাদিক সেলিনা পারভীন। সেলিনা পারভীনকে নিয়ে কিছু আলোচনা শুনুন আনিস আহমেদের উপস্থাপনায়।
এখনো তো ভোর হতেই বাকি কিছুটা সময়, এখনো সেই সুবর্ণ রেখা দেখা তো নয়, এখন কেবল শুনি সমস্বরে ক্রন্দনের রোল, এখন বোকা বদরেরা বাজায় মিথ্যে বিজয়ের ঢোল। এই ছিল পরিস্থিতি 14 ডিসেম্বর বাংলাদেশে 1971 সালে, যখন আমরা বিজয়ের প্রায় ডারো প্রান্তে কয়েকদিনের মধ্যেই, দুদিন মাত্র, তারপরেই সেই স্বাধীনতার সুবর্ণ সূর্য উঠবে। এমন সময় ঘাতকেরা হত্যা করল আমাদের প্রথিত দশা বুদ্ধিজীবীদের, বাঙালিকে সম্পূর্ণভাবে মেধাহীন করার এই প্রয়াস ছিল সেদিন। আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা এবং অভিবাদন জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এমন এক ব্যক্তি যিনি শহীদ পরিবারের সঙ্গে সম্পৃক্ত। 1971 সালের 14 ডিসেম্বর সেই রায়ের বাজার বধ্যভূমিতে যাদের হত্যা করা হয়েছিল তাদের মধ্যে ছিলেন একমাত্র নারী সাংবাদিক সেলিনা পারভীন। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সেলিনা পারভীনের ভাই ডক্টর A.K.M. শাহাবুদ্দিন, যিনি সেলি শাহাবুদ্দিন নামে লেখালেখি করে থাকেন। ডক্টর শাহাবুদ্দিন, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আমি জানি আজকে এক বেদনা বিধুর দিন আপনার জন্য, যেমন তেমনি গোটা বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জনগণের জন্য। সেলিনা পারভীন আপনার বড় বোন ছিলেন, তো ছোট ভাই হিসেবে আপনি তাকে ঠিক কিভাবে দেখেছেন?
আমার আর সেলিনা পারভীনের মাঝখানে আরো 5 ভাই বোন, তিনি প্রায় 12 বছরের বড় আমার চাইতে। আমি তার কোলের ভাই ছিলাম, আর বিশেষ কারণে আমি মায়ের কাছ থেকে খুব বেশি যত্ন পাইনি। আমি আমাদের পরিবারে আমার এই মেজ বোনের কাছ থেকে যে স্নেহ পেয়েছি সেটা আর কারো কাছে পাইনি।
তিনি তো এমনিতে অন্তর্মুখী ছিলেন, তেমন প্রকাশিত ছিলেন না, তার নিজের জগতে তিনি বিচরণ করতেন। তো পাকিস্তানি তিনি এবং তাদের অনুচরদের তাঁর প্রতি কি বিষয় ক্ষোভ ছিল?
আমার মনে হয় যে প্রধানত 3টি কারণ। প্রথমত, তিনি যে প্রতিবাদী নারী হিসাবে যে জীবন যাপন করেছেন সেটাই মৌলবাদীদের তার বিরুদ্ধে ক্রুদ্ধ করে তুলেছিল। দ্বিতীয় কারণ এই যে তিনি যে এই শিলালিপি বের করলেন, এই শিলালিপিতে তখনকার সমস্ত প্রগতিশীল লেখকদের, তারা তখন তরুণ লেখক, এই সংখ্যাটিতেই যে সূচিপত্র আছে সেটা যদি আপনারা দেখেন, দেখবেন যে সমস্ত তখনকার তরুণ লেখক। এছাড়া মাও সেতুং, তারপরে মোজাম্বিকের বিপ্লবী কালুঙ্গুনো, লেবাননের বিপ্লবী মুস্তফা, এদের কবিতাও এই সংখ্যার মধ্যে আছে। এই হচ্ছে দ্বিতীয় কারণ। এবং এই পত্রিকার একটি সংখ্যায় তিনি বাংলাদেশের প্রস্তাবিত পতাকাকে প্রচ্ছদ হিসাবে ছাপিয়ে রাও ফরমানালের রোষে পড়ে এই পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল। পরে তুমি বহু চেষ্টা করে আবার এটাকে চালু করতে পেরেছিলেন, কিন্তু বাঁচাতে পারেননি নিজে। আর তৃতীয় কারণ যেটি আমরা পরে শুনেছি যে তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন এবং তার কিছু কিছু প্রমাণও আমরা পরে পেয়েছি।
ডক্টর এ কে এম শাহাবুদ্দিন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকেও।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
ভাষাঞ্চলে স্থানান্তরিত রোহিঙ্গাদের জীবনমান কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের চেয়ে সহস্রগুণ উন্নত বলে মত দিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির পর্যবেক্ষক দল। নিজ দেশে ফেরত না যাওয়া পর্যন্ত স্থানান্তরিত রোহিঙ্গাদের জন্য খাদ্য, শিক্ষা, নিরাপত্তা, মানসিক কাউন্সেলিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তারা। এছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নত হলে ভাষাঞ্চল সম্পর্কে আন্তর্জাতিক সংস্থাগুলোর নেতিবাচক মন্তব্য দূর হবে বলে মনে করছেন পর্যবেক্ষক দলটি। কক্সবাজারের আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মধ্যেই 1642 জনকে চলতি মাসের গোড়ার দিকে গত 4 ডিসেম্বর নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাষাঞ্চলে স্থানান্তর করে সরকার। ভাষাঞ্চলের অবস্থা কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের চেয়ে হাজারগুণ উন্নত এবং চরের পরিবেশ সুশৃঙ্খল ও নিরাপদ বলে মত দেন পর্যবেক্ষক দলের সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ফিরুজ সালাউদ্দিন।
জানেন যে কক্সবাজারে যেই 2017 পরে যে প্রায় 12 লক্ষ রোহিঙ্গা সেখানে এসেছে, সেখানে আমরা প্রায় 2.5 লক্ষ ডিসপ্লেস পিপল ফ্রম মায়ানমারকে নিয়ে কাজ করি এবং আমরা 60,000 স্থানীয় মানুষকে সহ একই সাথে সহায়তা করি। ঠিক এই তাদের আরো জীবনযাত্রাকে আরো মানসম্মত সমৃদ্ধ করার জন্য তাদের কিছু কিছু মায়ানমার নাগরিকদেরকে ভাষাঞ্চলে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে। সেই পুনর্বাসন কার্যক্রমেও আমরা অংশগ্রহণ করতে চাই।
ভাষাঞ্চলে স্থানান্তর হওয়া রোহিঙ্গাদের জন্য প্রাথমিকভাবে আগামী 1 মাসের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং এসব রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত তাদের উন্নত জীবনমান নিশ্চিত করতে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি মোহাম্মদ হাবিবে মিল্লাত।
আমরা আগামী 1 মাসের জন্য তাদের খাদ্য সহায়তা কনফার্ম হয়েছে, এর পরবর্তী 3 মাস যে কয়জনই থাকুক না কেন আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আইএফআরসির পক্ষ থেকে তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করব 3 মাসের জন্য। এছাড়াও আমরা শুনেছেন যে আমরা ইতিমধ্যেই বলেছি যে তাদের ট্রান্সপোর্টের কিছু অসুবিধা আছে, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে তিনি ট্রান্সপোর্টের গাড়ির ব্যবস্থা করে দিবেন এবং সাথে সাথে ওইখানে যে ওয়াশ প্রোগ্রাম অর্থাৎ হাইজিন স্যানিটেশন এই প্রোগ্রামগুলো ওনাদের একটু সহায়তা দরকার, আমরা সেখানে সহায়তা করব।
ভাষাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নত করা গেলে বিভ্রান্তি কেটে যাবে বলেও মনে করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি দলের সদস্যরা।
যতদিন তারা সম্মানের সাথে দেশে ফিরে না যায়, বাংলাদেশ সরকার চেষ্টা করছে, আমরা মনে প্রাণে চাই এবং তারা নিজেরাও চায় যে তারা সম্মানের সাথে দেশে ফিরে যাক, তাদেরকে আমরা সেভাবেই দেশে ফিরিয়ে দিতে চাই। তবে তাদেরকে যতদিন তারা এখানে থাকেন তাদের সম্মানের সাথে এবং তাদের ডিগনিটির সাথে তাদেরকে আমরা রাখতে চাই এদেশে।
জাতিগত নিপীড়নের কারণে মিয়ানমারে বাস্তুচ্যুত প্রায় 11 লাখ রোহিঙ্গা 2017 সাল থেকে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়ে বসবাস করে আসছে। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
সেলিম হোসেনের একটি রিপোর্ট, সাক্ষাৎকার ভিত্তিক।
কলকাতা থেকে একজন খুব সহজ কথাই বললি মানবাধিকার বিশ্লেষক বলতে পারি ডক্টর সত্যজিৎ দাশগুপ্ত আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ডক্টর গুপ্তর কাছে মানবাধিকার পরিস্থিতি, বৈশ্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইব। ডক্টর গুপ্তা আমাদেরকে একটু বলবেন, বিশ্ব মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের যে পরিস্থিতি গোটা বিশ্বে পরিলক্ষিত হচ্ছে, এই পরিস্থিতিতে সার্বিকভাবে মূল্যায়নে দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারত বাংলাদেশের কথা যদি আপনাকে জিজ্ঞেস করি, কেমন আছে এই ভারত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, আপনি কি বলবেন?
আসলে এই কোভিড এই যে অতিমারির যে ভয়ঙ্কর সময় চলছে এবং আমরা একেবারে পর্যদস্ত, আমার মনে হয় যে এখান থেকে শুরু করলেই ভালো হবে যে এইখানে যে ওই জান আর জাহান, জীবন জীবিকার যে ভয়ঙ্কর দ্বন্দ্ব এবং আমরা প্রায় মুখথুবড়ে পড়েছি এই অতিমারির সময়, সেখানে যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি সমস্ত যে মানবাধিকারগুলো ভয়ঙ্করভাবে লঙ্ঘিত হচ্ছে, সেইখান থেকে আমার মনে হয় আমরা শুরু করলে ভালো হবে। এক্ষুনি যেটা আপনার প্রশ্নের থেকে আমার মনে আসছে সেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে এই যে মাইগ্রেন্ট লেবার পরিযায়ী শ্রমিক, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ভারত দক্ষিণ এশিয়ায় এই ভারতবর্ষে বিশেষ করে, তারা যে এই লকডাউনে আটকে পড়ল, তারপরে বিচ্ছিন্ন হয়ে পড়ল, এবং তারপরে তাদের যে সেই শশ মাইল ভয়ঙ্কর ভাবে হেঁটে পায়ে হেঁটে আরো নানান রকম বিপর্যয়ের মধ্যে দিয়ে ঘরে ফেরার সেই যে একটা আকুতি, সেইখানে যে তাদের নানান রকম মানবাধিকার লঙ্ঘিত হলো, এটা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি। এইটাই আমার প্রথম মাথায় আসছে।
বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের প্রেক্ষিতে আমরা সবসময় দেখে আসছি যে নারী এবং শিশু খুব মানে মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে যদি বলি খুব খারাপ অবস্থায় আছে। তো এই দুই দেশের প্রেক্ষিতে এই বিষয়টি কিভাবে আপনি ব্যাখ্যা করবেন?
হ্যাঁ, এইটা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করলেন, যে আমরা যেটা বলছি যে বিশেষ করে মহিলাদের উপরে হওয়া যে হিংসা, পারিবারিক হিংসা, এইটা তো ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে এই অতিমারির সময়, যে যেখানে যারা এই হিংসাটা সংগঠিত করে, আমরা পারপেট্রেটর বলি যাদের পরিভাষায়, সেই পারপেট্রেটর এবং ভিকটিম যারা এর শিকার হচ্ছেন এবং যারা এটি চালাচ্ছেন, দুজনে একই জায়গায় বন্দি। এবং এটার জন্য দেখা যাচ্ছে সমস্ত রকম সমীক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে পারিবারিক হিংসা কিন্তু ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে গত কয়েক মাসে। এই যে প্রায় বছর ঘুরতে চলল লকডাউন, আমাদের দুদেশেই 8-9 মাস ধরে লকডাউন চলছে, এই লকডাউনের কালে মহিলাদের উপরে হওয়া পারিবারিক হিংসা, অত্যাচার ইত্যাদি কিন্তু ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে। এবং শিশুদের ক্ষেত্রেও কিন্তু, যে শিশু শ্রমিক এবং তারাও কিন্তু তাদের যে তাদের উপরে যে মানবাধিকার লঙ্ঘনের যে ভয়ঙ্কর ব্যাপারটা সারা বছর ধরেই চলে, এক্ষেত্রেও কিন্তু তাই, যে তারা তাদের পারপেট্রেটরদের সঙ্গে একই জায়গায় আবদ্ধ হয়ে পড়েছে, আটকে পড়েছে, তাদের যাওয়ার কোনো জায়গা নেই, ওইখানেই তাদের আরো ভয়ঙ্করভাবে শোষিত হতে হচ্ছে।
তো মানবাধিকার লঙ্ঘন আমরা বিভিন্ন মানবাধিকার সংগঠন বা কর্মীদের বিশ্লেষণে যেটা দেখি, বৈশ্বিক প্রেক্ষাপট বা দেশের প্রেক্ষায় বেশি উঠে আসে, কিন্তু পরিবার থেকে যদি শুরু করা হয়, যে এক একটা পরিবারে প্রত্যেকটা মানুষ হিসেবে কে কতটা মানবাধিকার পাচ্ছে বা ভোগ করছে, সেই প্রেক্ষিতে বিশ্লেষণ করলে আপনি কিভাবে দেখবেন পরিবার ভিত্তিক মানবাধিকার লঙ্ঘন, তারপরে সমাজ ভিত্তিক, দেশ ভিত্তিক, বৈশ্বিক, এভাবে গেলে খুব সংক্ষেপে যদি একটু বিশ্লেষণ শুনতে চাই?
ঠিক, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় যে পরিবার ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের যে বিবিধ ব্যাপারগুলো সংগঠিত হয় এবং আমরা লক্ষ্য করি, আমার নিজের অভিজ্ঞতায়, দীর্ঘদিনের অভিজ্ঞতায়, আমি হিউম্যান রাইটস ল নেটওয়ার্কে অনেকদিন কাজ করেছি, এখনো ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল এড সার্ভিসেস এর সাথে আছি, সেখানে আমরা যেটা দেখি যে ধরুন একটা হচ্ছে যে সামাজিক এবং সমাজতাত্ত্বিক প্রেক্ষাপটে যে পিতৃতান্ত্রিক যে সমাজ এবং পিতৃতান্ত্রিকতার যে একটা একটা বলবো আমি যে সনাতন কালের, এবং সেইখানে যে নারীদের অধিকারের যে লঙ্ঘন এবং তাদের ওপরে যে পিতৃতান্ত্রিকতার যে চাপ, এইটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার।
ডক্টর সত্যজিৎ দাশগুপ্ত, ভয়েস অফ আমেরিকার দর্শক শ্রোতাদেরকে অনেকক্ষণ সময় দিলেন এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরলেন মানবাধিকার দিবসের এই দিনে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, ভালো থাকবেন।
আপনাদেরও ধন্যবাদ, আমার খুব ভালো লাগলো আলোচনায় অংশগ্রহণ করে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.